স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 21 জুন, 7 আষাঢ় এবং ফার্সি 31 খোরদাদ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজ এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টে 9,870 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। পশ্চিম এশিয়া থেকে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কমাবে যুক্তরাষ্ট্র, তাদের এই পদক্ষেপের বিষয়টি বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ, বিশ্লেষকের প্রতিক্রিয়া সহ এ বিষয়ে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পথ থাকবে আপনাদের চিঠিপত্রের আসর প্রিয়জন, আর প্রান্তিক আয়োজনে থাকবে প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ভূমিধস বিজয়ের পর সৈয়দ ইব্রাহিম রাইসির প্রথম সংবাদ সম্মেলন, বাইডেনের সঙ্গে সাক্ষাৎ না করার ঘোষণা। রাশিয়ার বিরুদ্ধে আবারও অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে আমেরিকা, জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশে করোনা মহামারীর মধ্যে ইউনিয়ন পরিষদের প্রথম দফা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত, বিএনপির বর্জন। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শীর্ষ কমান্ডার সহ 3 গেরিলা নিহত। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী আয়াতুল্লাহ সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন না। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার পর আজ প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। ইরানের ওপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তিনি বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না। রাইসি ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করার জন্য আমেরিকার এবং নিজেদের প্রতিশ্রুতি রক্ষা না করার জন্য ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং ইউরোপীয়দেরকে ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার না করে ইরানের প্রতি নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। সৈয়দ রাইসি তার সরকারের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করে বলেন বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করা হবে এবং ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেবে তার সরকার। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে ইব্রাহিম রাইসি বলেন সৌদি আরবের সঙ্গে পূর্ণ মাত্রায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও পরস্পরের দূতাবাস আবার চালু করার উদ্যোগ নেওয়া হবে। ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে রাইসি বলেন ইরানকে ভয় না পেয়ে তেল আবিবের উচিত ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগ্রামীদের ভয় করা। ফিলিস্তিনের ব্যাপারে ইরানের নীতি হচ্ছে সেখানকার মূল অধিবাসীদের মধ্যে গণভোটের মাধ্যমে ফিলিস্তিনের ভাগ্য নির্ধারণ করতে হবে। ইয়েমেন যুদ্ধ প্রসঙ্গেও বক্তব্য রাখেন আয়াতুল্লাহ রাইসি। তিনি বলেন সৌদি আরবকে যথাশীঘ্র সম্ভব ইয়েমেনে আগ্রাসন বন্ধ করতে হবে এবং সেদেশের জনগণকে বিদেশি হস্তক্ষেপ ছাড়াই তাদের ভাগ্য নির্ধারণ করতে দিতে হবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা স্থগিত রাখা হতে পারে বলে যে খবর বেরিয়েছে তেহরান তা নাকচ করে দিয়েছে। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে আজ বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে চলমান আলোচনা স্থগিত রাখা নিয়ে নানা ধরনের জল্পনা রয়েছে, কিন্তু এ সমস্ত রিপোর্টের কোনটি নিশ্চিত নয় এবং বাস্তবতার কাছেও নেই। সাইদ খাতিবজাদে বলেন, ইরানের নীতি অনুসারে তেহরানের উপর থেকে সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা স্থগিত রাখার কারণ নেই। এটি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির নীতি, যা পরমাণু আলোচনার প্রতিনিধি দল অনুসরণ করছে। সাইদ খাতিবজাদে আরও বলেন, ভিয়েনায় যে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হবে সেটিই হতে পারে ইরান ও অন্য পক্ষগুলোর মধ্যকার শেষ আলোচনা। তিনি বলেন, ভিয়েনা সংলাপে যা বাকি আছে তা হল রাজনৈতিক সিদ্ধান্ত। যদি সিদ্ধান্ত হয় তাহলে আমরা আশা করতে পারি যে আমরা শেষ দফার আলোচনায় প্রবেশ করতে যাচ্ছে। সিরিয়াল আল আসহাকা প্রদেশে আমেরিকার আশাদাদি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আজ ভোরে এই হামলা হয়েছে বলে আসাবেরেন নিউজ জানিয়েছে। ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। এছাড়া কেউ এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। মার্কিন বাহিনী আশাদাদি ঘাঁটিটিকে দায়েশ বা আইএস জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজেও ব্যবহার করছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। গতকালও কুর্দিদের কাছে আটক একদল আইএস জঙ্গিকে মুক্ত করে এই ঘাঁটিতে প্রশিক্ষণের জন্য আনা হয়েছে। প্রশিক্ষণ শেষে সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে তাদেরকে কাজে লাগানো হবে। সিরিয়ায় এখনও কিছু এলাকা দখল করে রেখেছে মার্কিন বাহিনী। তারা আইএস সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সহযোগিতা দিচ্ছে। দখলদার ইসরায়েলও একই কাজ করছে। আমেরিকা তেলসহ বিভিন্ন সম্পদ লুটের পাশাপাশি ইসরায়েলি স্বার্থ রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2011 সাল থেকে বিদেশি মদদে সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের পরিকল্পনা করছে তার দেশ। রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে জেল দেওয়ার ঘটনায় এই নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেক সুলিভান একথা জানান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুইজারল্যান্ডের জেনেভা শহরে বৈঠক করার কয়েকদিন পর সম্ভাব্য এই নিষেধাজ্ঞার কথা জানালেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। গত 16 জুন জেনেভা শহরে পুতিন ও বাইডেন শীর্ষ বৈঠক করেন। বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রদূত নতুন করে আমেরিকায় ফিরে গেছেন। ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটার পর গত মার্চ মাসে রুশ রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হয়। রাশিয়ার রাষ্ট্রদূত আমেরিকায় ফিরে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল দুদেশের মধ্যে সম্পর্কের নাটকীয় উন্নতি হয়েছে, কিন্তু রাশিয়ার বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা পরিকল্পনার কথা প্রকাশ হওয়ার পর সেই ধারণা উড়ে গেল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 2531 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা মহামারীর মধ্যে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বর্জন করেছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা মহামারীর মধ্যে প্রধান বিরোধী দল বিএনপির নির্বাচন বর্জনের প্রেক্ষাপটে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার। একই সাথে অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর 2, ঝালকাঠি ও সেতাবগঞ্জ পৌরসভার ভোট। বিকাল পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে, বরিশাল, ভোলা এবং লক্ষ্মীপুর জেলায় নির্বাচনী সহিংসতায় 2 জন নিহত এবং অন্তত 30 জন আহত হয়েছেন। বরিশালের গোলনদী উপজেলায় খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2 সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষে 1 প্রার্থীর চাচা নিহত এবং কমপক্ষে 10 জন আহত হয়েছেন। ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখার পর পুনরায় বেলা 2:15 তা শুরু হয়। ভোট কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোলার চরফ্যাশন উপজেলার হাজীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2 সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিতে 1 জন নিহত হয়েছে। আজ সোমবার বেলা 11:00 দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের চর ফকিরা কো এডুকেশন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এই সংঘাতের মধ্যে আরও অন্তত 2 জন আহত হয়েছেন বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন। অনুরূপভাবে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত 15 জন আহত হয়েছেন। প্রথম দফায় 337টি ইউনিয়ন পরিষদের তহসিল ঘোষণা করা হলেও করোনা পরিস্থিতিতে 163টিতে নির্বাচন স্থগিত হওয়ায় শেষ পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়েছে 204টি ইউনিয়নে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, দেশে উন্নয়নের নামে মেগা প্রকল্পগুলোয় গণ লুট চলছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, সরকার দেশে লুটপাটের রাজত্ব কায়েম করে পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে। দেশের মেগা প্রজেক্টগুলোতে চলছে গণলুট। সরকার মেগা প্রকল্পের নামে টাকা বানানোর প্রকল্প তৈরি করছে। ওদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশে লুটপাট তন্ত্র চালু করেছিল, বহুদলীয় গণতন্ত্রের নামে বাংলাদেশকে বহুদলীয় তামাশায় পরিণত করেছিল। বিএনপি শাসনামলে দুর্নীতির কারণে তাদের কোনো নেতাকে শাস্তির আওতায় আনা হয়নি। বিএনপি দেশের উন্নয়ন দেখতে পায় না বলেও মন্তব্য করেন তিনি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা নিহত হয়েছেন। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকায় গতরাতে কথিত বন্দুকযুদ্ধে লস্কর-ই তৈয়বার এক শীর্ষ কমান্ডার সহ ওই তিনজন নিহত হন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা নিহত হয়েছে। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে কথিত বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বা এবার এক শীর্ষ কমান্ডার সহ ওই তিনজন নিহত হন। আজ সোমবার কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার বলেন, সম্প্রতি তিন পুলিশ সদস্য, দুই কাউন্সিলর ও দুই বেসামরিক নাগরিকের হত্যার সঙ্গে যুক্ত থাকা লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার মুদাসির পণ্ডিত সংঘর্ষে নিহত হয়েছে। এছাড়া আসরার ওরফে আবদুল্লাহ নামে এক বিদেশি সন্ত্রাসীর পরিচয় জানা গেছে। বন্দুকযুদ্ধে নিহত অন্য একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গণমাধ্যম সূত্রে প্রকাশ, সোপোরের গানবার্থে গেরিলাদের তৎপরতার কথা জানতে পেরে পুলিশ, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ান সমন্বিত যৌথ বাহিনী সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। এ সময় গেরিলারা নিরাপত্তা বাহিনীর উপরে গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে তিনজন নিহত হন। এর আগে গত 16 জুন শ্রীনগরে একটি সংঘর্ষে একজন গেরিলা নিহত হয়েছিলেন। সোপিয়ানের বাসিন্দা নিহত ওই গেরিলার নাম উজায়ের আশরাফ দার। নিরাপত্তা বাহিনী সে সময় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, 6 রাউন্ড গুলি ও 2টি গ্রেনেড উদ্ধার করেছিল। উপত্যকায় গেরিলাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করার অজুহাতে দেশটিতে তুর্কি সেনা মোতায়েন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ বলেছেন, কাবুল বিমানবন্দরে তুরস্কের সেনা মোতায়েন তালেবানের সঙ্গে করা চুক্তির পরিপন্থী। তিনি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে আমেরিকার পরাজয় হিসেবে অভিহিত করে বলেন, মার্কিন সেনারা চলে যাওয়ার পর তুর্কি সেনা মোতায়েন রেখে আফগানিস্তানের নিরাপত্তা রক্ষা করা যাবে না। এদিকে তুর্কি সেনা মোতায়েন রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তালেবানও। তারা বলেছে, তুরস্ক গত 20 বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনীর সঙ্গে আফগানিস্তানের সেনা মোতায়েন রেখেছে এবং এখন সময় এসেছে তাদের এদেশ ছেড়ে চলে যাওয়ার। সম্প্রতি ব্রাসেলসে নেটো জোটের শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর দেশটিতে পশ্চিমা কূটনীতিকদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাবুল বিমানবন্দরে তুর্কি সেনা মোতায়েন থাকবে। কাবুলে মোতায়েন এসব সেনার খরচ বহন করবে নেটো। ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে অক্সিজেনের প্রথম চালান প্রতিবেশী আফগানিস্তানে পৌঁছেছে। আফগানিস্তানের হেরাত প্রদেশে এই অক্সিজেনের চালান পাঠানো হয়। করোনা ভাইরাসের নতুন ঢেউ যখন আফগানিস্তানে আছড়ে পড়েছে, তখন ইরান অক্সিজেনের এই সহযোগিতা নিয়ে প্রতিবেশীর পাশে দাঁড়াল। হেরাত প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের প্রধান আব্দুল হাকিম তামান্না জানান, অক্সিজেনবাহী প্রথম ট্যাঙ্কারটি শনিবার ইরানের পবিত্র মাশহাদ শহর থেকে হেরাত শহরে এসে পৌঁছায়। মাশহাদ শহরে নিযুক্ত আফগান কনসাল জেনারেলও হেরাত শহরে নিযুক্ত ইরানের কনসাল জেনারেলের সহযোগিতায় ইরানের খোরাসান রাজাবি প্রদেশের স্বাস্থ্য বিভাগ অক্সিজেন সরবরাহের এ কাজ সম্পন্ন করে। করোনা ভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসায় আফগানিস্তান বড় রকমের অক্সিজেন ঘাটতির মুখে রয়েছে। দেশটিকে সাহায্য করার জন্য ইরান আগামী কয়েকদিনের মধ্যে আরও অক্সিজেন সরবরাহ করবে। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অক্সিজেন ঘাটতির কারণে দেশে মানবিক বিপর্যয় ঘটে যেতে পারে। এরপর ইরান ও আফগানিস্তানের মধ্যে চুক্তি হয় এবং চুক্তি অনুযায়ী ইরান সাপ্তাহিক ভিত্তিতে হেরাত শহরে অক্সিজেন সরবরাহ করবে। সৌদি আরব বলেছে মার্কিন প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহার করার পর নিরাপত্তার ক্ষেত্রে কোনো সংকট তৈরি হবে না। ইয়েমেনের হুতি আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী যখন সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা হামলা জোরদার করছে, তখন রিয়াদ এই কথা বলল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার বলেছেন মধ্যপ্রাচ্য থেকে তাদের দেশের সেনা এবং বিমান প্রতিরক্ষা ইউনিট কমানো হবে। এর মধ্যে সৌদি আরবে মোতায়েন প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,600 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে পশ্চিম এশিয়ায় মোতায়েন তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংখ্যা কমিয়ে আনা হবে। ওয়াশিংটনের এ পদক্ষেপের সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে পশ্চিম এশিয়ায় মোতায়েন তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংখ্যা কমিয়ে আনা হবে। এর আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ সংক্রান্ত খবর দেওয়ার পর এখন পেন্টাগন এ বিষয়ে তথ্য প্রকাশ করল। পেন্টাগনের মুখপাত্র জেসিকা ম্যাকনালটি এক বিবৃতিতে বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লুইড অস্টিন চলতি গ্রীষ্মের মধ্যেই পশ্চিম এশিয়ায় মোতায়েন তাদের কিছু প্রতিরক্ষা সরঞ্জাম ও সৈন্য কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন। এসব সরঞ্জামের মধ্যে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। পেন্টাগনের মুখপাত্র দাবি করেন এসব সামরিক সরঞ্জামের মধ্যে অনেকগুলোই মেরামত এবং দেশের ভেতরেই সংরক্ষণের প্রয়োজন রয়েছে, আর অবশিষ্ট সরঞ্জাম ওই অঞ্চলেই মোতায়েন রাখা হবে। তবে পেন্টাগনের এই মুখপাত্র চীনকে মোকাবেলার জন্য এসব আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। চলতি মাসের 2 তারিখে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লুইড অস্টিনের বৈঠকের পর পশ্চিম এশিয়া থেকে এসব সামরিক সরঞ্জাম কমিয়ে আনার পদক্ষেপ নেওয়া হল। এ সংক্রান্ত প্রতিবেদনে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জানিয়েছে ইরাক, কুয়েত, জর্দান ও সৌদি আরবে মোতায়েন আমেরিকার 8টি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও 100 সেনা ফিরিয়ে আনা হবে। পেন্টাগন দাবি করেছে পশ্চিম এশিয়ায় তাদের শক্তিশালী সামরিক উপস্থিতির কারণে এ অঞ্চলে বিরাজমান বড় ধরনের হুমকি মোকাবেলা করা সম্ভব হয়েছে। তাই সামরিক সরঞ্জাম ও সেনা সংখ্যা কমিয়ে আনা হলেও তা ওই অঞ্চলের নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে না। পর্যবেক্ষকরা বলছেন পেন্টাগন পশ্চিম এশিয়া থেকে সামরিক সরঞ্জাম কমিয়ে আনার যে ঘোষণা দিয়েছে সেটাকে স্বাভাবিক এবং হালকা করে দেখানোর চেষ্টা করলেও প্রকৃত কারণ নিয়ে এরই মধ্যে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র বর্তমানে চীন ও রাশিয়ার হুমকি মোকাবেলার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে এবং এজন্য তাদের সামরিক নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে, কেননা বাইডেন প্রশাসন তাইওয়ানকে সমর্থন দেয়া এবং দক্ষিণ চীন সাগর ও উপকূলীয় এলাকায় চীনের কথিত হুমকি মোকাবেলায় প্রচেষ্টা জোরদার করেছে। এ অবস্থায় পশ্চিম এশিয়া থেকে মার্কিন সামরিক সরঞ্জাম কমিয়ে আনার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। মিয়ানমারের জনগণের উপর আত্মঘাতী অস্ত্রের ব্যবহার এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মন্তব্য সহ ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আব্দুর রহমান খান।
মিয়ানমারের জনগণের উপরে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবে গভীর হতাশা ব্যক্ত করেছে বাংলাদেশ। গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবে মিয়ানমারের সামরিক জান্তার নিন্দা, জরুরি অবস্থা প্রত্যাহার এবং মানবাধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়া জাতিসংঘের সব সদস্যের প্রতি মিয়ানমারে অস্ত্র যাওয়া বন্ধে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এই প্রস্তাবে রোহিঙ্গা সমস্যা বিষয়ে যথাযথ নজর দেওয়া হয়নি এবং কিভাবে এই সমস্যা সমাধান করা যাবে সে ব্যাপারেও কিছু বলা হয়নি। এমন কারণ দেখিয়ে বাংলাদেশ এই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোটদানে বিরত থেকেছে। এ প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান রেডিও তেহরানকে বলেন,
বাংলাদেশ যে নির্যাতনের বিপক্ষে এটা তো প্রমাণিত, কারণ আমরাই হোস্ট করতেছি, আমরাই এর সাফারিংটা ফেস করতেছি। কিন্তু যেখানে আমার মনে হয় যে এখানে কোনো সূক্ষ্ম কূটনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, আমার মনে হয় কেন জানি যে আমাদের কোনো একটা কূটনৈতিক নেগোসিয়েশন হয়েছে যেখানে চীন অ্যাবস্টেইনও করছে, আমরাও অ্যাবস্টেইন। এখানে একটা অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক আলোচনা হয়তোবা হচ্ছে যে ঠিক আছে, আমরা যদি এই জাতিসংঘে সবার সাথে গড্ডালিকা প্রবাহে যোগ না দেই, যেটা কিনা চীনকে অত্যন্ত ক্ষুব্ধ করে, সেটা দুটা কাজ করবে। একটা হচ্ছে চীনকে কনভিন্স করবে যে না, বাংলাদেশ এখনো সোল্ড আউট হয় নাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম শাহিদুজ্জামান আরো বলেন, করোনা মহামারী পরিস্থিতিতে টিকার দারুণ সংকটের সময় চীনের সাহায্য গ্রহণের বিকল্প নেই।
আমাদেরকে ওই যে হার্ড ইমিউনিটি করতে হলে চীন ছাড়া কোনো উপায় নাই।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে পাশ হওয়া প্রস্তাবে ভোটদানে বিরত থাকাটা বাংলাদেশের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন নয়। প্রত্যাশা অনুযায়ী রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রসঙ্গটি না থাকায় ওই প্রস্তাবের পক্ষে বাংলাদেশ ভোট দেয়নি। মাসুদ বিন মোমেন আরো বলেন, আমাদের মনে হয়েছে প্রস্তাবটি যথেষ্ট জোরালো নয়, তাই বিরত থেকেছি। এই বিরত থাকা মানে এটা নয় যে বর্তমান সামরিক সরকারকে আমরা সমর্থন করছি, এটা ভাবা ঠিক হবে না। আমাদের মূল অগ্রাধিকার রোহিঙ্গা প্রত্যাবাসন।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে আপনাদের চিঠিপত্রের আসর প্রিয়জন।
প্রিয়জন, প্রিয় শ্রোতা ভাই বোন ও বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন, আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে নিয়ামত, নারী যখন স্ত্রী তখন সে আমানত, এবং নারী যখন মা তখন সে জান্নাত।
নারীর মূল্যায়ন সম্পর্কে চমৎকার একটি বাণী শুনলাম। আমরা সবাই নারীদের প্রতি উত্তম আচরণ করব, এ প্রত্যাশা রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদর গ্রাম থেকে, আর পাঠিয়েছেন হরিদাস রায়। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, প্রদীপ যেমন আলো দিয়ে অন্ধকার দূর করে, ঠিক তেমনি রেডিও তেহরানের জনপ্রিয় ম্যাগাজিন রংধনু আসর তার শিক্ষণীয় গল্প দিয়ে আমাদের আলোকিত মানুষ হবার অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। আমি মনে করি গল্পগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ করা হলে নবীন প্রজন্ম আলোকিত হয়ে উঠবে। এ চিঠিতে হরিদাস রায় কুস্তিবিদ ওস্তাদ ও তার সাগরেদের গল্পটির প্রশংসা করেছেন।
শ্রোতাবন্ধু হরিদাস রায়কে ধন্যবাদ রংধনু আসার সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা রেডিও তেহরানের 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে একজনের লেখার কিছু অংশ পড়ে শোনাতে চাই। আজ আমরা পড়ব বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার শ্রোতা রুশিয়া জামান রত্নার লেখা। তিনি ওই প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার পেয়েছেন। বোন রত্না তার প্রবন্ধে লিখেছেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই রেডিও তেহরান শ্রোতাদের হৃদয় জয় করে আসছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলাভাষী শ্রোতারা তো বটেই, বিশ্বের যেসব স্থানে বাংলাভাষী মানুষ বসবাস করেন, রেডিও তেহরানের কণ্ঠস্বর সেসব স্থানে পৌঁছে গেছে। নিয়মিত পরিবেশনা, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা ছাড়াও সাপ্তাহিক অনুষ্ঠানগুলো সব বয়সী শ্রোতাদের বিষয়টি বিবেচনায় নিয়ে সাজানো হয়েছে, যা রেডিও তেহরানকে পূর্ণতা দিয়েছে। এছাড়া শ্রেষ্ঠ মাসিক শ্রোতা পুরস্কার, কুইজ প্রতিযোগিতা, চিঠিপত্রে আসার প্রিয়জনে পাঠানো সেরা চিঠিগুলো রেডিও তেহরানের ওয়েবসাইট ফার্স্ট টুডেতে ছবিসহ প্রকাশিত হয়, যা একদিকে যেমন শ্রোতাদের উৎসাহিত করছে, তেমনি রেডিও তেহরানের জনপ্রিয়তাও এতে বাড়ছে। শ্রোতাদের সাথে রেডিও তেহরানের যে ঘনিষ্ঠতা তা অন্যান্য গণমাধ্যমগুলোতে বিরল বলে তিনি উল্লেখ করেছেন।
বোন রুশিয়া জামান রত্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার লেখাটির জন্য। আশা করি নিয়মিত আপনার মূল্যায়ন ধর্মী লেখা পাব।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি গ্রামের ইন্টারন্যাশনাল মিতালি লিসেনার্স ক্লাব থেকে হাফিজুর রহমান পাঠিয়েছেন বেশ কিছু মেইল। একটি মেইলে রেডিও তেহরানের সাপ্তাহিক পরিবেশনা আদর্শ মানুষ গড়ার কৌশল অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, শিশুদের উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে ও সুশিক্ষিত করতে দরকার সুষ্ঠু ও পরিকল্পিত শিক্ষা আর প্রশিক্ষণ। এক্ষেত্রে ধারাবাহিক আলোচনা আদর্শ মানুষ গড়ার কৌশল খুবই ভালো ও উপকারে আসছে। শিশু কিশোরদের কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায় তার এক অনুপম দর্পণ হল আদর্শ মানুষ গড়ার কৌশল অনুষ্ঠানটি। রেডিও তেহরান বাংলা বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য।
জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান আদর্শ মানুষ গড়ার কৌশল আপনার উপকারে আসছে জেনে ভালো লাগলো। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন। আসরের এ পর্যায়ে আমরা অনুষ্ঠান সম্পর্কে সরাসরি মতামত জানব ভারতের এক শ্রোতাবন্ধুর কাছ থেকে। প্রথমে তার পরিচয় জানা যাক।
আমি তরুণ মৈত্র, আমার বাড়ি ইসলামপুর, জেলা মুর্শিদাবাদ, রাজ্য পশ্চিমবঙ্গ, আর দেশ হচ্ছে ভারত।
তরুণ মৈত্র, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি ঠিক কবে থেকে রেডিও তেহরান শুনছেন এবং কিভাবে এই বেতারের সন্ধান পেলেন?
আমি সম্ভবত যখন ক্লাস এইটে পড়ি 2006 হবে, আমাদের এখানে স্বনামধন্য ডিএক্সার নাজিমউদ্দিন সাহেব, উনার মাধ্যমে আমি রেডিও তেহরানের সন্ধান পাই এবং সেদিন থেকে আমি রেডিও শুনছিলাম। মাঝে কিছুদিন বাদ ছিল, তো পুনরায় 2016 কি 17 সাল থেকে নাজিম ভাইয়ের সঙ্গে আবার পুনরায় দেখা হয়। তারপরে তার অনুপ্রেরণায় আবার রেডিও তেহরান শোনা শুরু করেছি।
আপনি তো আরো অনেক আন্তর্জাতিক বাংলা বেতারের অনুষ্ঠান শোনেন, সেসব বেতারের অনুষ্ঠানের সঙ্গে আমাদের অনুষ্ঠানের কোনো মৌলিক পার্থক্য লক্ষ্য করেছেন কি?
হ্যাঁ, নিশ্চয়ই। অন্যান্য বেতারগুলো তারা একটু নিরপেক্ষতা কম ছিল, তারা নিজের দেশ সম্পর্কে বেশি টেনে টেনে কথা বলতো, সংবাদে বা কোনো রিপোর্টে একটু ভুলভ্রান্তি থাকত। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি রেডিও তেহরান এমন একটা রেডিও সার্ভিস বিশ্বের যারা নিরপেক্ষ নিরলস প্রচেষ্টার দ্বারা এবং ধর্ম নিরপেক্ষভাবে বেতারের সংবাদ পরিবেশনা করে, অন্যান্য অনুষ্ঠানও পরিবেশনা করে, যা আমার দৃষ্টি আকর্ষণ করেছে এবং অনুপ্রেরণা জুগিয়েছে। রেডিও তেহরানের প্রতি আমি এই জন্য বিশেষ কৃতজ্ঞ।
ভাই তরুণ মৈত্র, রেডিও তেহরানের শ্রোতাবান্ধব কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন?
এখন আমরা লক্ষ্য করছি বিগত কয়েক বছর থেকে যে বিভিন্ন আন্তর্জাতিক বেতারগুলি সরকারি সংস্থা বেতার বলুন আর বিভিন্ন বেসরকারি সংস্থা বেতারগুলো বলুন, সরকারের তো তুলেই দিচ্ছে, যেটা রেডিও তেহরান একটা ব্যতিক্রমী অবস্থানে এখনো বর্তমানে আছে। তাছাড়াও বিভিন্ন বেতারগুলো বিভিন্ন শ্রোতাদের মনোরঞ্জকরণ অনুষ্ঠানগুলো ছোট করে দিচ্ছে সময়সূচি, শ্রোতাদের বিভিন্ন সাক্ষাৎকার নিয়ে তো বাধিয়ে দিয়েছে, উপরন্তু বিভিন্ন কুইজ বা ষষ্ঠ শ্রোতাদের চিঠি লেখার অনুপ্রেরণা বা চিঠি লেখার যে মানে একটা প্রতিভা তৈরি করার মাধ্যম এখন বর্তমানে রেডিও তেহরান। রেডিও তেহরান শুধু শ্রোতাদেরকে রেডিও শোনায় না, কিছু লেখা এবং প্রতিভার প্রতিষ্ঠিত করে রেডিও তেহরান বর্তমানে এখন লক্ষ্য করে দেখ।
রেডিও তেহরানের কাছে আপনার কোনো প্রত্যাশা কিংবা প্রস্তাব থাকলে আপনি তাও দিতে পারেন।
আমার বিশেষ অনুরোধ বা আবেদন, রেডিও তেহরান যেন যুগ যুগ ধরে আমাদেরকে নিরপেক্ষতার সহিত সমাজ সচেতনমূলক অনুষ্ঠান, জ্ঞান দক এবং ইসলামের বিভিন্ন দৃষ্টিকোণগুলি আমরা যেন জানতে পারি আগামী দিনে, এবং আগামীতে যেন শ্রোতাদের এইভাবে আমাদের মতো নগণ্য শ্রোতাদের, যে গ্রামের আমরা শ্রোতা, সেই শ্রোতাদেরকে এভাবে সাক্ষাৎমূলক অনুষ্ঠান করে আমাদেরকে যেন যুগ যুগ ধরে আনন্দ দিয়ে যায়, এইটাই আমার একমাত্র প্রত্যাশা।
তো ভাই তরুণ মৈত্র, আজকের অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
সাক্ষাৎকারের পর আবারও চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া থেকে এই চিঠিটি পাঠিয়েছেন সেখানকার জাগো রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি হারুন অর রশিদ। তিনি লিখেছেন, রেডিও তেহরানের একজন ভক্ত ও একনিষ্ঠ শ্রোতা হিসেবে এখনও অনুষ্ঠান শুনি শর্টওয়েভ কিংবা ফেসবুকে। 39 বসন্ত পার হওয়া রেডিও তেহরানের সাথে কত যে সুখস্মৃতি জড়িয়ে আছে তা বলে শেষ করা যাবে না। এই গল্প যেন কখনো ফুরাবার নয়, এজন্য শুধুই ভালোবাসার চাদরে মোড়ানো অনুপম ভালোবাসার এক স্বপ্নিল গল্প। বাবা আর আমি মিলে এখনো শুনি রেডিও তেহরানের বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাত, আর পরিবারের ছোট বাবুরা ঝাঁক বেঁধে গোল হয়ে বসে শোনে রংধনু আসর। বৃহস্পতিবার এলেই ছোট্ট ফুল পাখি বন্ধুরা আমাকে জানান দেয় আজ তাদের প্রিয় অনুষ্ঠান রংধনু আসর রয়েছে। ভালো লাগা আর ভালোবাসার ধারাবাহিকতায় এই পথচলা আরও সুবিস্তৃত হোক এই কামনা করে চিঠিটি শেষ করেছেন এ শ্রোতা বন্ধু।
হারুনুর রশিদ ভাইয়ের চিঠি মানেই চমৎকার কথামালার গাঁথনি আর রেডিও তেহরানের প্রতি আন্তরিক ভালোবাসার বহিঃপ্রকাশ। তার এই চিঠিটিও আমাদের মুগ্ধ করেছে, আশা করি এমন চিঠি বারবার পাব। আসরের পরের মেইলটি এসেছে চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে, আর পাঠিয়েছেন শামীম উদ্দিন শ্যামল। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন পুরাতন শ্রোতা, 2001 থেকে 2011 সাল পর্যন্ত নিয়মিত অনুষ্ঠান শুনেছি, তারপর অনিয়মিত হয়ে গেছে, তবে কয়েক মাস ধরে ফেসবুক লাইভের মাধ্যমে আবারও নিয়মিত শুনছি। লাইভে কমেন্ট করে জানান দিলেও মেইল বা চিঠি লিখে বিষয়টি জানানো হয়নি সময়ের স্বল্পতার কারণে। তবু ভাবলাম একেবারে নীরব থাকা উচিত না,
তাই লিখলাম। আশা করি সপ্তাহে একটি করে হলেও মেইল করব যদি শ্রোতা হিসেবে গুরুত্ব পাই।
শামীমউদ্দিন শ্যামল ভাইকে ধন্যবাদ নিরবতা ভেঙে চিঠি লেখার জন্য। আপনি নিয়মিত লিখতে থাকুন, আমরা অবশ্যই তা গুরুত্ব দিয়ে প্রিয়জনে তুলে ধরব। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া থেকে নিজামুদ্দিন শেখ পাঠিয়েছেন দুটি মেইল। একটি মেইলে তিনি লিখেছেন, বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানেই জালিমের অত্যাচার সংঘটিত হচ্ছে, অন্যায়ের জাতাকলে পড়ে ন্যায় ভুলুণ্ঠিত হচ্ছে, সেখানেই বজ্রকণ্ঠে তীব্র প্রতিবাদ জানাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, আর ইরানের বলিষ্ঠ কণ্ঠস্বরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য যে মাধ্যম নিরলসভাবে কাজ করে যাচ্ছে তা হচ্ছে রেডিও তেহরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান শুধু কথার মাধ্যমে নয়, আর্থিক ও সামরিক সহায়তা দানের মাধ্যমে মুসলিমদের পাশে দাঁড়িয়েছে। চিঠির পরের অংশে তিনি 4 জন থেকে 11 জন পর্যন্ত আমাদের অনুষ্ঠানের বিবরণ তুলে ধরেছেন। নিজামুদ্দিন শেখ তার অন্য মেইলে রংধনু অনুষ্ঠানে কুস্তিবিদ ওস্তাদ ও তার অহংকারী সাগরেতের গল্পটির প্রশংসা করেছেন।
একই অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে পরের মেইলটি পাঠিয়েছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদত হোসেন। তিনি লিখেছেন, 3 জনের রংধনু আসরটি ছিল খুবই জমজমাট। ওই দিন কুস্তিবিদ ওস্তাদ ও তার সাগরেদের গল্প নামক একটি গল্প প্রচারিত হয়। রুদ্ধশ্বাসে শুনেছি ওই গল্পটি। গল্পের কথা ও বিষয়বস্তু আমাদের মোহবিষ্ট করে রেখেছিল, আর শেষ পর্যন্ত উস্তাদ জিতে যাওয়ায় খুবই আনন্দ পেয়েছি। এমন উপভোগ্য ও শিক্ষণীয় একটি গল্প নির্বাচন করাই রংধনু আসরের সবাইকে ধন্যবাদ জানাই।
রংধনু আসর সম্পর্কে মতামত জানানোর জন্য নিজামুদ্দিন শেখ ও শাহাদাত হোসেন ভাই, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসরের শেষ চিঠিটি এসেছে বাংলাদেশের রাজবাড়ী জেলার খোসবাড়ির রংধনু বেতার শ্রোতা সংঘ থেকে, আর পাঠিয়েছেন শাওন হোসাইন। 4 জুন প্রচারিত বিশেষ অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, প্রতিদিনের ন্যায় আজও আমার প্রিয় বেতার কেন্দ্র রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠানমালা শুনছিলাম। অন্যান্য নিয়মিত পরিবেশনার পাশাপাশি আজ ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়। বিশেষ অনুষ্ঠান শুনে মহান এই ইমামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও বহুগুণ বেড়ে গেল। মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান করে নিন, এই দোয়া করি।
মহান আল্লাহ আপনার দোয়া কবুল করুন, আমাদের প্রত্যাশাও তাই। তো বিশেষ অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি মতামত জানিয়ে চিঠি লেখাই শাওন হোসেন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি যারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন, কিন্তু সময়ের অভাবে তাদের চিঠি পড়া সম্ভব হচ্ছে না। রংপুরের পীরগাছা থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু, শরীফা আক্তার পান্না কিশোরগঞ্জ থেকে, বিধানচন্দ্র সান্যাল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে, তপন বসাক কোচবিহার থেকে, এবং ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বয়েন।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজও অনুষ্ঠান শেষ করব একটি গান শুনিয়ে। দুয়ারে আয়সাচ্ছে পালকি শিরোনামের গানটির মূল শিল্পী আব্দুল আলিম, আর গেয়েছেন তাঁর ছেলে জহির আলিম।
দুয়ারে আয়সাচ্ছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসূল সবে বলো, আল্লাহ রসূল সবে বলো।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
দুয়ারে আয়সাচ্ছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসূল সবে বলো, ও মুখে আল্লাহ রসূল সবে বলো। দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমার একলা খুয়া পালাইছে তারা। দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমার একলা খুয়া পালাইছে তারা। তোমার আঠোটুরি দয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসূল সবে বলো, মানিসি যে ছয় জোনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা, দিবানিসি যে ছয় জোনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা, ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে তিনি কি তোমার মাবুদ কে বা তখন কি বলিবে, ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে তিনি কি তোমার মাবুদ কে বা তখন কি বলিবে, ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 21 জুন সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দৈনিক ইত্তেফাক, হাসপাতালে সিট নেই, রাজশাহী খুলনায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা দৈনিক মানবজমিন, মালয়েশিয়ায় 102 বাংলাদেশি সহ 309 অভিবাসী আটক দৈনিক প্রথম আলো, বিএনপি উন্নয়ন বিমুখ কথা সর্বস্ব রাজনৈতিক দল দৈনিক কালের কণ্ঠ, নতুন করে আরও 7 জেলায় কঠোর লকডাউন, চলবে না গণপরিবহন দৈনিক যুগান্তর, এবং আনকার্ডের রিপোর্ট বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে 11% দৈনিক সমকাল। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে ভোট পরবর্তী এমন সহিংসতা দেশে নজিরবিহীন, আক্রান্ত তফসিলিরা অভিযোগ রাজ্যপালের দৈনিক আনন্দবাজার পত্রিকা, করোনা কাটিয়ে উঠবই আন্তর্জাতিক যোগ দিবসে শেখ হাসিনাকে চিঠি আশাবাদী মোদির দৈনিক সংবাদ প্রতিদিন, এবং বিজেপিতে ভাঙন ধরালেন মুকুল রায়, বিজেপি থেকে তৃণমূলে গঙ্গা প্রসাদ শর্মা দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের $1 বিলিয়ন 2016 সালে চুরির পরিকল্পনা করে উত্তর কোরিয়ার হ্যাকাররা, যদিও তারা মাত্র $81 মিলিয়ন সরাতে সক্ষম হয়, কিন্তু বিশ্বের অন্যতম দরিদ্র এবং বিচ্ছিন্ন দেশটি কিভাবে এলিট সাইবার ক্রিমিনাল টিম তৈরি করলো সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিভাবে হয়েছিল এ ঘটনা, এ নিয়ে তদন্তে নানা বিষয় উঠে আসে। হ্যাকারদের পরিচয় এবং কোথা থেকে তারা এসেছিল সেই বিস্তারিত বিবিসির এক প্রতিবেদনে বিস্তারিতভাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটি তুলে ধরা হয়েছে। 10 পর্বের নতুন প্রতিবেদনে রয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির কাহিনী। প্রতিবেদনে জানা যায় কিভাবে বিপুল অর্থ সরানোর জন্য একদল হ্যাকার ভয়াবহ পরিকল্পনা করে। চুরির যে আলামত এখন পর্যন্ত পাওয়া গেছে তাতে উত্তর কোরিয়া এই ঘটনায় জড়িত বলে ইঙ্গিত পাওয়া গেছে।
হাসপাতালে সিট নেই, রাজশাহী খুলনায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, এই শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, দেশের পশ্চিমাঞ্চলের ভারত সীমান্ত ঘেঁষা কয়েকটি জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গতকাল খুলনা বিভাগে একদিনেই মারা গেছেন 32 জন। এছাড়া গত 24 ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 13 জন। হাসপাতালগুলোতে সংকুলান হচ্ছে না করোনা রোগীর, পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা। অনেক করোনা রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে আজ সোমবার ভোরে 309 জনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে 102 জন বাংলাদেশি। এ নিয়ে এ মাসে দুই দফায় মালয়েশিয়ায় 164 জন বাংলাদেশিকে আটক করা হলো। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার বরাত দিয়ে সেদেশের ইংরেজি দৈনিক দ্য স্টার পত্রিকা আজ এই খবর জানিয়েছে। ভোরে মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের কর্মকর্তারা সেলেঙ্গার প্রদেশের ডেংকিল শহরের একটি নির্মাণাধীন অবকাঠামোর কাছে অভিবাসী অধ্যুষিত আবাসিক এলাকায় অভিযান চালায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ওই অভিযানের সময় 309 জনকে আটক করা হয়।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, বিএনপি উন্নয়ন বিমুখ কথা সর্বস্ব রাজনৈতিক দল, তারা নিজেদের সময়ে দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি, আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। আজ সোমবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমান সরকারের মেগা প্রকল্প নিয়ে বিএনপি মহাসচিবের অভিযোগ কাল্পনিক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটা তার প্রতিহিংসা পরায়ণতা ও এক ব্যর্থ রাজনৈতিক দলের ঈর্ষা কাতরতা ছাড়া আর কিছু নয়, এটা তাদের পরিকল্পিত অপচেষ্টা। তিনি বলেন, বিএনপি নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি, আজ তারা মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে।
দৈনিক সমকালের শিরোনামের খবরে বলা হয়েছে, অতিমারি করোনার কারণে বিশ্বে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই এর বিপর্যয় হয়েছে। 2020 সালে এফডিআই কমেছে আগের বছরের চেয়ে 35%, আর বাংলাদেশে কমেছে প্রায় 11%। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটারের সর্বশেষ বিশ্ব বিনিয়োগ রিপোর্টে এ পরিসংখ্যান রয়েছে। রিপোর্টটি সোমবার বিশ্বব্যাপী প্রকাশিত হয়েছে। আংটারের তথ্য অনুযায়ী বাংলাদেশে গত বছর বিনিয়োগ এসেছে $256,40,00,000 বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 21,800 কোটি টাকা।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। ভোট পরবর্তী এমন হিংসা দেশে নজিরবিহীন, এই শিরোনামের খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, উত্তরবঙ্গ সফরে গিয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার বাগডোগরা বিমানবন্দরে তিনি বলেন, ভোটের পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় লাগাম ছাড়া সন্ত্রাস চলছে, নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে, গণতন্ত্রের উপর আঘাত আসছে, দেশে স্বাধীনতার পর থেকে এমন অশান্তি দেখা যায়নি। গত 2 মে ভোটের ফল প্রকাশের পর 7 সপ্তাহ কেটে গেলেও রাজ্য সরকার হিংসা ঠেকাতে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রাজ্যপালের। তিনি বলেন, তফসিলি জাতি উপজাতির মানুষ সাধারণ নাগরিক আক্রান্ত হচ্ছেন, অথচ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, ঘর ছাড়াদের পাশে দাঁড়াচ্ছে না প্রশাসন। তার প্রশ্ন, মুখ্যমন্ত্রী কেন চুপ করে আছেন?
এটি দৈনিক আজকালের খবর। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে খেলা দেখাচ্ছেন মুকুল রায়, ভাঙন ধরালেন আলিপুর দোয়ার বিজেপিতে। আলিপুর দোয়ার বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলের ভবনে এই মেগা যোগদান মঞ্চে আলিপুর দোয়ার বিজেপির আরও 7 নেতাও তৃণমূলে যোগ দিলেন, অসংখ্য বিজেপি কর্মীও তৃণমূলে যোগ দিলেন। আজকের এই মেগা যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুকুল রায়। এই 3 হেভিওয়েট নেতার হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন গঙ্গাপ্রসাদ শর্মা। তৃণমূলে যোগ দিয়ে গঙ্গাপ্রসাদ শর্মা জানান, মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করতে তৃণমূলে যোগ দিলাম।
দৈনিক সংবাদ প্রতিদিন এক খবরে লিখেছে, করোনা জয় করার ব্যাপারে আশাবাদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার আন্তর্জাতিক যোগ দিবসে একথা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিলেন তিনি। চিঠিতে মোদী লিখেছেন, আমি এখনও আশাবাদী যে মানবতার সাহায্যে এই মহামারী শিগগিরই কাটিয়ে ওঠা যাবে। এবছর আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য সুস্থতার জন্য যোগ ব্যায়াম। এই দিনটিকে সাফল্যমণ্ডিত করতে বাংলাদেশের অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। আগামী বছরগুলোতেও শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করবে বলে আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। তিনি চিঠিতে লিখেছেন, গত বছরের মতো এবারও করোনা মহামারীর মধ্যে দিনটি পালিত হচ্ছে। মহামারীর বিরুদ্ধে করোনা যোদ্ধারা অসাধারণ লড়াই করছেন বলে জানান মোদী। দেশবাসীকে মহামারীর হাত থেকে রক্ষা করতে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। ভূমিধ্বস বিজয়ের পর সাইয়েদ ইব্রাহিম রাইসির প্রথম সংবাদ সম্মেলন, জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ না করার ঘোষণা। রাশিয়ার বিরুদ্ধে আবারও অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে আমেরিকা, জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশে করোনা মহামারীর মধ্যে ইউনিয়ন পরিষদের প্রথম দফার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত, বিএনপির বর্জন। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শীর্ষ কমান্ডার সহ তিন গেরিলা নিহত। এবারে সবশেষ পাওয়া একটি খবর। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী দেশের উত্তরাঞ্চলীয় মারি প্রদেশের আকাশ থেকে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টুইটার বার্তায় এই তথ্য জানান। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের শান্ত অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফিজ। Thank you.
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության զայնի հայերեն ռադիո ժամն եք լսում։